فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.
যে যারা কন্যা সন্তান এর জন্য স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা হয়, মন মালিন্য করা হয়, এই সকল কাজগুলো ইসলামের মধ্যে গরহিত কাজ, নিষিদ্ধতম কাজ। এক ব্যক্তি কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে স্ত্রীকে আগুন লাগিয়ে মেরে ফেলে। এক গ্রাম্য এলাকায় নির্দয় বাবা একদিনে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছে। পুলিশ ওই অপরাধীকে আটক করেছে। এগুলো আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলে এটা বোঝানো, এটা রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত রাজি অনুষ্ঠানের মধ্যে সকলকে জানাই স্বাগতম। দর্শক শ্রোতা, আজকের আল্লাহ তাআলার নিয়ামতের বিষয় হচ্ছে কন্যা সন্তান। আমি মনে করতেছি সমাজ আমাকে বোঝা বানিয়ে দিয়েছে, আজকের আমি কোথায় আছি, এজন্য হা জোর করে আরজ করব। যাদের কন্যা সন্তান রয়েছে তারা বোঝা মনে করবেন না, আসুক না। আমাদের কন্যা সন্তানের যারা বাবা রয়েছে তাদেরও অনেক ই রয়েছে। মেয়ে বিয়ে দিতে হলে তাকে অবশ্যই বড় চাকরিওয়ালা দেখতে হবে, বড় লোক দেখতে হবে, পয়সাওয়ালা দেখতে হবে না, নেককার দেখবে। শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই, এর ঘটনা আমরা মাদ্রাসায় হয়তো অনেক আগেও শুনেছি, এনার একমাত্র কন্যা সন্তান নেককার কন্যা সন্তান ছিলেন, খুব সুশ্রী। তৎকালীন বাদশার পক্ষ থেকে, বাদশা পক্ষ থেকে প্রস্তাব আসলো বিবাহের জন্য, তিনি বাদশাকে কিভাবে না করবেন। শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই তার থেকে তিন দিনের সময় চাইলেন, যে আমাকে তিন দিনের সময় দিন। উনি তৎকালীন সময়ে মসজিদে মসজিদে ঘোরা শুরু করলেন নিজ কন্যার পাত্র খুঁজতে। আমরা কোথায় খুঁজছি কন্যা সন্তানের পাত্র? শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই উনি মসজিদে খুঁজতে গেলেন। যখন মসজিদে গেলেন তখন দেখলেন যে একজন যুবক সে খুব সুন্দরভাবে নামাজ আদায় করছেন, আল্লাহ তার দরবারে কান্নারত রয়েছেন মোনাজাতে। তার পছন্দ হলো, হৃদয় গলে গেল। যখন সালাম থেকে ফারিক হলেন, নামাজ থেকে উনি অবসর গ্রহণ করলেন, তখন ওই যুবককে শায়খ কিরমানি রহমতুল্লাহ বললেন, বাবা তুমি কি বিয়ে করেছ? যুবক উত্তর দিলেন, না আমি বিয়ে করিনি। তুমি কি বিয়ে করবে? তখন ওই যুবক বললেন, আমি তো গরিব, না আমার টাকা পয়সা রয়েছে, না আমার কোনো ধন দৌলত রয়েছে, আমি দিন আনি দিন খাই, যেদিন না আনি সেদিন না খেয়ে থাকি, আল্লাহ তাআলা ইবাদত বন্দিগি করার চেষ্টা করি, আমাকে এই গরিব ঘরে কে আসবে আর কে তার মেয়েকে আমাকে দিবে? শায়খ কিরমানি রহমতুল্লাহ বললেন, বাবা আমি আমার মেয়েকে তোমার হাতে দিতে চাই, তোমার কাছে বিয়ে দিতে চাই। বিবাহ হয়ে গেল। ওই শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই ওনার রূপবতী গুণবতী নেককার যে কন্যা, তার বিবাহ ওই নেককার যুবকের সাথে দিলেন। যখন শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই এর ওই নেককার রূপবতী গুণবতী কন্যা যখন তার ঘরে এলেন, তখন দেখতে পেলেন একটি রুটি রাখা রয়েছে। তখন এটা দেখে তিনি আশ্চর্য প্রকাশ করলেন এবং ওই যুবক বলতে লাগলেন যে আমি আগেই বলেছিলাম যে এই গরিব ঘরে এত বড় লোকের মেয়ে এসে থাকতে পারবে না, শুকনো রুটি থেকে তুমি এরকম করছো যে আমার ঘরে তো আর কিছু নেই, শুধু শুকনো রুটি। তখন শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাইহি নেককার মেয়ে বলতে লাগলেন, আমি এজন্য নয়, আমি আমার বাবার প্রতি আফসোস করছি যে সে আপনাকে কিভাবে নেককার মনে করলেন যার ঘরে রুটি অবশিষ্ট থাকে। একটু লক্ষ্য করুন দর্শক শ্রোতা, কেমন নেককার মেয়ে! আল্লাহ তাআলার উপর ভরসা দেখুন, তাওয়াক্কুল দেখুন, যে একটা শুকনো রুটি দেখে সে অসহ্য প্রকাশ করলো যে রুটি এখানে কেন। তখন তিনি বললেন, হয় রুটি এই ঘরে থাকবে আর না হয় আমি থাকবো। তখন ওই যুবক, সে বললেন যে আমি তৎক্ষণাৎ সেই রুটিকে সদকা করে দিলাম। আর আমরা কি করি? আমাদের নারীদের কি অবস্থা, কন্যাদের কি অবস্থা? তাদেরকে তো আমরা উচ্চ বিলাসী বানাচ্ছি, তাদের মন মাইন্ড এরকম বানাচ্ছি যে তাকে বিয়ে দিতে হবে টাকাওয়ালা দেখে, তাকে বিয়ে দিতে হবে স্বর্গের চাকরিজীবীওয়ালা দেখে, তাকে বিয়ে দিতে হবে যার অনেক ধন সম্পদ রয়েছে তাকে। এরকম মন মাইন্ড আমরা শুরু থেকে বানাচ্ছি, কিন্তু এর দরুনই এরকম। যদি আমরা শুরু থেকেই এই মন মাইন্ড বানাতাম, তার মানসিকতা এরকম বানাতাম যে নেককারদের কাছে দিয়ে বসতে হবে, তোমাকে নেককার হতে হবে, তুমি পর্দার মধ্যে থাকবে, ইসলামী শিক্ষা তুমি গ্রহণ করবে, তখন কিন্তু এই যৌতুক এবং এই যে যে সমস্যাগুলো হচ্ছে এগুলো হতো না। তখন এই কন্যা সন্তান যখন যৌতুক দেওয়ার পরে তার ঘরে যায়, তখন স্বামীকেও দাম দেয় না, আমার ঘর থেকে এত এত এনেছি, আমি কি এমনিতে এসেছি নাকি, আমার বাবা কি কিছু দেয়নি তোমাকে, আমার সাথে এরকম আচরণ, বেচারা পুরুষ তখন আর কি করবে, এরকম হয়ে যায়। অর্থাৎ ইসলাম যে সম্মান, মর্যাদা, মহত্ব, যে সকল জিনিসগুলো আমাদেরকে দান করেছেন, সেগুলো আমরা সকলগুলো বর্জন করে ফেলেছি। দর্শকবৃন্দ, এই চিত্র যদি আমাদের সমাজে বাস্তবায়িত হতে থাকে, তাহলে কন্যা সন্তান আমাদের জন্য নিশ্চয়ই বোঝা হিসেবেই আমরা লক্ষ্য করব। আর যদি চিত্র আমরা পাল্টিয়ে দিই, ইসলাম যে চিত্র আমাদেরকে দান করেছেন, ইসলামী শিক্ষা যে রয়েছে, সেই শিক্ষাগুলো যদি আমাদের মধ্যে নিয়ে আসি, ফ্যামিলির মধ্যে নিয়ে আসি, বিবাহের মধ্যে প্রত্যেকটি জায়গায় কালচারকে ইসলামী কালচার হিসেবে আমরা যুক্ত করতে পারি, তাহলে এই কন্যা সন্তান আমাদের জন্য বোঝা হবে না, কন্যা সন্তান আল্লাহর রহমত হবে, নেয়ামত হবে। তখন কন্যা সন্তান হলে আমরা নারাজ হব না, তখন আমাদের টেনশন হবে না, হায় একজন কন্যা সন্তান হয়েছে, আরেকজন হয়েছে, এখন আবার ব্যাংক ব্যালেন্স করতে হবে তার জন্য, এরকম মনে হবে। কন্যা সন্তান লালন পালনের অনেক ফজিলত আমরা শুনলাম, আরো অনেক ফজিলত রয়েছে কোরআন ও হাদিসের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন দেখাশোনা করলো, বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল, সে এবং আমি জান্নাতে এরূপ একসাথে প্রবেশ করব যেরূপ দুটি আঙ্গুল, তিনি নিজের দুটি আঙ্গুলকে মিলিয়ে দেখালেন, এভাবে করে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তান প্রতিপালনের ফজিলতের সারমর্ম হলো তিনটি জিনিস। এই যে আমরা যা কিছু শুনলাম কন্যা সন্তানের ফজিলত, এর তিনটি জিনিসের সারমর্ম হলো, নাম্বার এক, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, নাম্বার দুই, জান্নাত দান করবেন যা নিয়ামত ও আরামায়েশের স্থান, নাম্বার তিন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করবেন, যা সফলতা সর্বোচ্চ চূড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি ফজিলত বর্ণনা করেছেন কন্যা সন্তান লালন পালনকারীদের জন্য। কন্যা সন্তান এর জন্মে অধিক আনন্দ প্রকাশ করা ইসলামের শিক্ষা হলো কন্যা সন্তান জন্ম নিলে আনন্দ প্রকাশ করা। তাই তো কন্যা সন্তান জন্মের সংবাদে সুসংবাদ বলে অভিহিত করা হয়েছে, এটা সুসংবাদ বলে অভিহিত করা হয়েছে, আর সুসংবাদ শুনে মানুষ আনন্দই প্রকাশ করে। এজন্য অনেক ওলামায়ে কেরাম লিখেন, যেহেতু কন্যা সন্তান জন্মানোর কারণে নিজেকে ছোট মনে করা, একে অপমান ও অসম্মানের কারণ মনে করা, এটা অমুসলিমদের কর্মপন্থা, তাই মুসলমানগণের উচিত হচ্ছে তারা কন্যা সন্তানের জন্মের কারণে অধিক খুশি ও আনন্দ প্রকাশ করবে, যাতে অমুসলিমদের এই নিচু রীতির প্রতিবাদ হয় এবং এই রীতি যেন বিলুপ্ত হয়ে যায়। কন্যা সন্তানের হক সমূহ, কন্যা সন্তানের লালন পালনের ফজিলত বর্ণনার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের হক সমূহ বর্ণনা করেছেন। জাহিলি যুগে এই হক সমূহ থেকে কন্যা সন্তানকে বঞ্চিত করা হতো, তাদেরকে কোনো হক দেয়া হতো না, আজকালও তাদের হক সমূহ আদায়ের ব্যাপারে অবহেলা করা হয়। এজন্য তাদের হকগুলো বুঝে নেওয়া জরুরি, যেন এ ব্যাপারে আমাদের অবহেলা না হয়। ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সমতা রক্ষা করা, কারো পুত্র সন্তানের প্রতি ভালোবাসা বেশি, আবার কারো কন্যা সন্তানের প্রতি বেশি। অধিকাংশ লোকের পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে। ভালোবাসা ও মহব্বতের সম্পর্ক হলো অন্তরের সাথে, এতে মানুষের ইচ্ছার দখল নেই, এজন্য এক্ষেত্রে সমতা রাখার বিষয়ে মানুষ বাধ্য নয়। তবে ভালোবাসা প্রকাশ মানুষের ইচ্ছার অধীন, এক্ষেত্রে সমতা রক্ষা করা আবশ্যক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানিসের দর্শক বৃন্দ, হাদিসে পাকের মধ্যে রয়েছে, উম্মুল মুমিনিন সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এক মিসকিন মহিলা আসলো যার সাথে তার দুটি কন্যা সন্তানও ছিল। আমি তাকে তিনটি খেজুর দিলাম, সে প্রত্যেককে একটি করে খেজুর দিল। অতবার যে খেজুরটি সে খেতে চাইল, দুটুকরো করে ওই খেজুরও তাদেরকে দুই কন্যাকে খাইয়ে দিল। আমি এই ঘটনায় খুবই আশ্চর্য হলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ওই মহিলার ইসারের ব্যাপারে, মহিলাদের তার কন্যা সন্তানকে তিনটি খেজুরই খাইয়ে দিলেন এ সম্পর্কে আমি বর্ণনা করলাম, তখন নবী পাক আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা এই ইসার করার কারণে এই যে তিনটি খেজুর অর্থাৎ দুই কন্যাকে দুটি দিলেন, একটি যে নিজে খেতেন তাও অর্ধেক করে দুই কন্যাকে দিয়ে দিলেন, এ কারণে ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি, কত ফজিলত, কত বড় সম্মান, কত বড় ইজ্জত মহিলাদেরকে ইসলামে কন্যাকে দিয়েছে সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য আমাদের উচিত হচ্ছে কন্যা সন্তানের জন্য কি করা, কন্যা সন্তানকে ভালোভাবে শিক্ষা দেয়া, কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করা, তাদেরকে ভালো সুপাত্র দেখে বিবাহের বন্দোবস্ত করা। একটি ঘটনা উল্লেখ রয়েছে যে একজন ল্যাবরেটরি গবেষক তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করছেন, হৃদয় বিদ্রোহ ঘটনা। দেখুন, তিনি বললেন যে এক মহিলার প্রাথমিক অবস্থায় রিপোর্টে কন্যা সন্তান এর রিপোর্ট আসলো। তো যখন তার স্বামী এই রিপোর্ট শুনতে পেল যে কন্যা সন্তান, তখন শুনতেই ওই বেচারীকে তালাক দিয়ে দেয়, বিবাহ বিচ্ছেদ করে দেয়। কিন্তু যখন তার সময় পূর্ণ হলো, যখন দুনিয়াতে তার সন্তান আসলো, ভূমিষ্ঠ হলো, তখন দেখলো যে তার পুত্র সন্তান হলো। কিন্তু আহ, এই গ্রাফিক রিপোর্ট, এর মধ্যে যে অন্ধবিশ্বাসকারী ব্যক্তির মোকামের কারণে ওই দুঃখিনী স্ত্রীর ঘর ধ্বংস হয়ে গেল, তাদের ঘর ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন যে অনেক সময় দেখা যায় রিপোর্ট এটা ফাইনাল আসে না, রিপোর্ট ফাইনাল আসে না, দেখা গেল যে এই রিপোর্টের কারণে ঘর ধ্বংস হয়ে যাচ্ছে, কোন ইসলামী বোনের তার রিপোর্ট আসলে সে সন্তান সম্ভব, অথচ এরকম কোনো রিপোর্টই নেই। যখন অন্য ল্যাবরেটরিতে চেক করানো হলো, তখন দেখা গেল যে না, এরকম কিছু না। এভাবে করে আমাদের সমাজের মধ্যে রিপোর্টের উপর আমরা নির্ভরশীল হয়ে গেলাম, আর্টোসোনোগ্রাফির মধ্যে আমরা নির্ভরশীল হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাকে যা দিবেন তাতেই শুকরিয়া জ্ঞাপন করব। আগে ভাগে জানার কি দরকার ভাই, এই রিপোর্ট করানো কি দরকার ভাই, হসপিটালে গিয়ে রিপোর্ট করালাম, এর পরবর্তীতে চেঞ্জিং আসলো, তখন দেখা গেল যে ফর এক্সাম্পল আসলো, রিপোর্ট আসলো আপনার ছেলে সন্তান হবে, পরবর্তীতে মেয়ে সন্তান হয়, তখন আপনার কি মুখে হাসি থাকবে, তখন আমার মন মুখ মলিন হয়ে যাবে। তো এভাবে আমরা না করি, এভাবে করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলে তখন আমাদের আর কোনো রাস্তা থাকবে না। 2013 সালের কথা, এক ইসলামী ভাই তিনি বলতেছিলেন যে আমার ঘরে একটি সন্তান আসার আশাবাদী ছিলাম, আলহামদুলিল্লাহ প্রথম থেকেই এক পুত্র ও তিন কন্যা সন্তান আমার ঘরে ছিল। চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন মাসে তিনটি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। প্রথম আল্ট্রাসোনোগ্রাফিকারী পুত্র সন্তানের সংবাদ দেয়, তো আরও দুটি আল্ট্রাসোনোগ্রাফি একজন মহিলা অভিজ্ঞ ডাক্তার বললেন, তিনি বললেন যে তিনি দুইবারই কন্যা সন্তানের সুসংবাদ দেন, অর্থাৎ প্রথমবার পুত্র সন্তানের কথা বলা হলো রিপোর্টে, দ্বিতীয় দুইবারই কন্যা সন্তানের রিপোর্ট দেওয়া হলো। তো তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের বরকতে আমার মন মানসিকতা আগে থেকেই তৈরি ছিল যে এই পরীক্ষাগুলো ধারণামূলক নিশ্চিত নয়, এটা ধারণামূলক হয়ে থাকে, নিশ্চিত নয়। আর সত্য কথা হলো এইবার আমার আরেকটি, মানে যাতে করে আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দান করেন সেই আকাঙ্ক্ষা আমার ছিল। আর আমি নিয়ত করে নিলাম যদি এবার আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমি তাকে আলিম বানাবো, দাওয়াত ইসলামী মুবাল্লিগ বানাবো, মুফতি বানাবো। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করতেছিলাম যে হে আল্লাহ, আমাদেরকে এমন পুত্র সন্তান দান করো যে দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য উত্তম হয়। কিন্তু কন্যা সন্তান জন্ম লাভ করলেও আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াই আদায় করতাম, কেননা যখন থেকে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান পাঠ করলাম যে কন্যাদের খারাপ মনে করো না, নিঃসন্দেহে তারা ভালোবাসা প্রদর্শনকারী নেই, তখন থেকে আমার কন্যাদের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পেয়েছিল। যাই হোক, 16 সেপ্টেম্বর 2013 সালে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, তখন দেখলাম আল্ট্রাসোনোগ্রাফির দুটি রিপোর্টের সম্পূর্ণ বিপরীত, চাঁদের মতো সুন্দর একটি মাদানী মুন্না অর্থাৎ ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, আলহামদুলিল্লাহ। দেখুন এই যে রিপোর্ট, এই রিপোর্টের কারণে অনেক ঘর ধ্বংস হয়ে যায়। এই রিপোর্ট করার কারণে অনেকের ঘর ধ্বংস হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যায়, আগে ভাগে তালাক হয়ে যায়, তোমার কন্যা সন্তান হবে, তোমার পুত্র সন্তান হবে, এভাবে করে। এজন্য আমি পরামর্শ দিব, চিকিৎসার সাথে করা সেটা আলাদা একটা ব্যাপার, কিন্তু এমনিতেই আগে ভাগে যে কি হচ্ছে কি হবে সেজন্য রিপোর্ট করানো, এগুলো করা থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলার উপর ভরসা রাখি যে আল্লাহ আমাকে যা দান করবেন সেজন্যই শুকরিয়া জ্ঞাপন করছি। যা দিক হোক, কন্যা সন্তান হোক, পুত্র সন্তান, যা হবে তাতেই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। আর কন্যা সন্তানের প্রতি আমাদের কখনো মন কালো করা যাবে না, কন্যা সন্তানকে লালন পালনের ক্ষেত্রে অবহেলা করা যাবে না, তাদেরকে কি করতে হবে, ভালো ভরণ পোষণ দিতে হবে, তাদেরকে ভালো ভালো খাওয়াতে হবে, তাদেরকে ভালো পরিবেশে রাখতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, নামাজ রোজা মাসআলা মাসাইল শিখাতে হবে এবং সুপাত্র দেখে বিবাহ দিতে হবে, তবেই জান্নাত নিহিত রয়েছে। তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। আর যারা এই কন্যা সন্তানকে অবহেলা মনে করে, কন্যা সন্তানকে নিজের জন্য বোঝা মনে করে, কন্যা সন্তানকে নিজের জন্য যারা একটা মানে অসহ্যকর বস্তু মনে করে, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে, তৈরি হয়ে থাকুন, আল্লাহ তাআলা আযাব নিহিত রয়েছে। আল্লাহ তাআলার কুদরতকে অবিশ্বাস করা, তার জন্য একজন মানুষকে কষ্ট দেয়া, এটা করা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা যা খুশি তা দিবেন আপনাকে, আল্লাহ তাআলা আবার দিবেন না, তার মধ্যেও শুকরিয়া দিচ্ছেন, তাতেও শুকরিয়া, ছেলে হোক মেয়ে হোক যা হবে তাতেই শুকরিয়া, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এজন্য কন্যা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, যে ঘরের মধ্যে কন্যা সন্তান থাকে সুবহানাল্লাহ বিহামদি সেই ঘর ভালো থাকে। বলা হয়েছে যে কন্যা সন্তানরা বাবাকে বেশি মহব্বত করে, কন্যা সন্তানরা বাবাকে বেশি মহব্বত করে, এবং ভাইদের জন্য বোন কত বড় নিয়ামত, সেটা যার বোন নেই সেই বুঝতে পারে যে বোন কত বড় নিয়ামত। সেজন্য আমি পরামর্শ দিব দর্শক যারা রয়েছেন, এই ব্যাপারে আমরা সতর্ক হই, কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করি। আর কন্যা সন্তানদেরকেও, যারা ইসলামী বোন রয়েছেন তাদেরকেও বলবো, নিজেদের যে ওয়াকাত রয়েছে, নিজেদের যে ইসলামে আপনাদের অধিকার রয়েছে সে ব্যাপারে আপনি স্টাডি করুন। শুধু শুধু নিজে সমান অধিকার সমান অধিকার বলে যদি আপনি লাফাতে থাকেন বলতে থাকেন, তাহলে এটা ইসলাম বিরোধী একটা কাজ হয়ে যায়। আপনাকে তো পুরুষের চেয়ে অনেক বড় মর্যাদাবান করা হয়েছে, আপনার যখন বিবাহ হয়ে যাবে তখন ইসলামী রীতিনীতি অনুযায়ী বিবাহ হয়ে গেল, তখন আপনি বাবার সম্পত্তি পাবেন, স্বামীর সম্পত্তি পাবেন, স্বামী ইন্তেকাল করলে তারও সম্পত্তি পাবেন, কত জায়গা থেকে আপনি ফরাজ পাচ্ছেন। এরকম নয় যে আপনার বিবাহ হয়ে গেল ইসলাম আপনাকে বাবার সম্পত্তি থেকে মেহরুম করছে, না, আপনি বাবার সম্পত্তিও পাবেন আবার স্বামীর সম্পত্তিও পাবেন। আপনার যখন বিবাহ দেওয়া হচ্ছে সুন্নাত মোতাবেক আপনি বাবা আপনাকে যা পাচ্ছে তাও দিয়ে দিচ্ছে, ভাই আপনাকে দিচ্ছে, স্বামী আপনাকে দিচ্ছে, আপনার সন্তান আপনাকে দিচ্ছে, কত দিক থেকে আপনি পাচ্ছেন। তো ইসলাম আপনাকে অনেক উঁচু স্থানে অধিষ্ঠিত করেছেন, আপনি কেন নিচে আসবেন, আপনি কেন বিজ্ঞাপনের একটা পণ্য হয়ে যাবেন, কেন হবেন, না না এটা সম্ভব নয়, আপনার অনেক মূল্য রয়েছে, সমাজের মধ্যে মূল্য না থাকতে পারবে, ইসলামের মধ্যে আপনার অনেক মূল্য, অনেক দাম, অনেক সম্মান, অনেক শ্রদ্ধা ইসলাম মহিলাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেজন্য কন্যা সন্তানকে আমরা ভালোবাসব, কন্যা সন্তানের প্রতি অবিচার করব না, কন্যা সন্তানকে কখনো খারাপ ভাববো না, কন্যা সন্তানের প্রতি সুবিচার করব, পুত্র সন্তানকেও যা দিব কন্যা সন্তানকেও তা দিব, বরঞ্চ পুত্র সন্তান তো আজীবন থেকে যাবে, বাবার সম্পত্তি মানে বেশি পাবে, কন্যা সন্তান তো কিছুদিন পরে অন্যের ঘরে চলে যাবে, সেই হিসাবে কন্যা সন্তানকে মানে আমার মতে বেশি বেশি খাওয়ানো দরকার, বেশি বেশি দেয়া দরকার, বেশি বেশি আদর সোহাগ দেয়া দরকার, কেননা কন্যা সন্তান তো কিছুদিন পরে সে স্বামীর ঘরে চলে যাবে, বাবার ঘরে থাকবে না, আর এই পুত্র সন্তান তো সে তো আজীবন থাকবে, কন্যা সন্তান চলে যাওয়ার পরে আপনি পুত্র সন্তানদেরকে মহাব্বত ভালোবাসা আদর এগুলো দিতে পারবেন, খানা খাওয়াতে পারবেন, কিন্তু এই কন্যা সন্তান তো একটা টাইম পার হওয়ার পরে সে চলে যাবে অন্যের ঘরে, তো যতক্ষণ থাকবে যত বছর থাকবে তত বছর পর্যন্ত অন্ততপক্ষে আমাদের উচিত তাদের সাথে ভালো আচরণ করা, ভালো ভালো খানা খাওয়ানো, বাজার থেকে এনে কন্যা সন্তানকে দেওয়া, তাদের দিল খুশি করা, তাহলে তাদের তারা যদি খুশি থাকে আল্লাহ রাসূল খুশি থাকবেন আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর যে ঘরের মধ্যে কন্যা সন্তান আসার কারণে নারাজ হয়ে যান, আশা করি এই অনুষ্ঠান দেখার পরে আর নারাজ হবেন না। যে ঘরের মধ্যে দুইজন তিনজন চারজন পাঁচজন কন্যা সন্তান রয়েছে, যারা ছেলে সন্তানের প্রত্যাশী, তারপর আবারও কন্যা সন্তান হয়েছে, তারপরও আশা করি তারা নারাজ হবেন না এই অনুষ্ঠান দেখার পরে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আইমে জাহিলিয়ে যুগের মধ্যে কন্যা সন্তান হওয়া কেউ অপমানের কারণ মনে করত, অমঙ্গল মনে করত। সন্তান জন্মের কিছুদিন পূর্ব থেকে তারা মানুষের আড়াল হয়ে যেত, মানুষের কাছ থেকে লুকিয়ে বেরাত, যে জানা নেই আমার ঘরে কি সন্তান জন্ম লাভ করবে। পরে যদি ছেলে সন্তান হতো এটাকে তার জন্য সম্মানের বিষয় মনে করত, তখন তারা লোক সম্মুখে চলে আসত। আর যদি মেয়ে সন্তান হতো তাহলে তারা সেটাকে অমঙ্গল ও অপমানের কারণ মনে করত। আল্লাহ তাআলা সূরা নাহাল এর মধ্যে 58 ও 59 ইরশাদ করেছেন, তরজমায় কোরআন কানজুল ঈমান, এবং যখন তাদের মধ্যে কাউকে কন্যা সন্তান হবার সুসংবাদ দেয়া হয় তখন সারাদিন তার মুখমণ্ডল কালো থাকে এবং সে ক্রোধকে হজম করে, লোকদের নিকট থেকে আত্মগোপন করে বেড়ায়। এ সুসংবাদের গ্লানি হেতু তাকে কি লাঞ্ছনা সহকারে রাখবে কিংবা তাকে মাটিতে পুঁতে ফেলবে? ওহে, তারা অত্যন্ত নিকৃষ্ট সিদ্ধান্ত করে। এটা হচ্ছে জাহেলী যুগের একটা অভ্যাস। হ্যাঁ, তারা লুকিয়ে ফেলত কন্যা সন্তান এর সুসংবাদ। এটা এই আয়াতে কারিমে বলা হয়েছে যে কন্যা সন্তান এটা কি সুসংবাদ বলা হয়েছে, কিন্তু তাদের জাহেলী কর্মকাণ্ড ও মন মানসিকতা শুধু নিন্দাই করা হয়নি, বরং তারা সেটাকে, তারা যেটাকে দুঃসংবাদ মনে করেছে সেটাকে ব্যক্ত করা হয়েছে সুসংবাদ হিসাবে। আইমে জাহিলিয়া যুগের মধ্যে কন্যা সন্তান হলে তারা মুখমণ্ডল ঢেকে রাখতো, তারা খুব লাঞ্ছনা মনে করত, এটাকে দুঃসংবাদ মনে করত। কিন্তু কোরআনুল কারিমের মধ্যে কি বলা হয়েছে? সুসংবাদ বলা হয়েছে। সাথে সাথে মুমিনদের মাঝেও যেন এই জাহিলি মন মানসিকতার লেশ মাত্র না থাকে, সেজন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, লক্ষ্য করো সে কত নিকৃষ্ট সিদ্ধান্তের স্থির করেছিল। এটি শিক্ষণীয় ঘটনা। জাহেলি যুগে অনেক অনেকে নিজের 10-10টি কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছে, যা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলেছেন। আল্লাহু আকবার। মানে যখন মুসলমান হয়েছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসে বললেন, যা শুরুতে আমরা ঘটনা শুনেছি যে আমার সন্তানকে আমি কবর দিয়েছি অথবা কূপে ফেলে দিয়েছি, বাবা বাবা চিৎকার করতেন, তারপরও আমি সেখান থেকে চলে এসেছি, আমার কি মাফ হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আইয়ামে জাহেলিয়া যুগের যে গুনাহ রয়েছে গুনাহগুলোকে মিটিয়ে দেয়া হয় যখন সে কালিমাতেই বা পাঠ করে নেয়, ইস্তেগফার এর মাধ্যমে যেভাবে গুনাহ মিটিয়ে দেয়, তখন মুসলমান হলে আইয়ামে জাহেলিয়া যুগের গুনাহকে মিটিয়ে দেয়া হয়। তো দেখুন, ইসলাম আমাদেরকে, আমাদের নারীদেরকে, আমাদের মেয়ে সন্তানদেরকে কত সম্মান কত মর্যাদা দান করেছেন। সেজন্য আমাদের উচিত হচ্ছে কন্যা সন্তানদেরকে মহব্বত করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে, এটা আপনার নবুয়াত প্রকাশের পূর্বে ঘটনা, বিবাহ দিয়েছিলেন আবুল আহাবের দুই পুত্রের কাছে। যখন আবুল আহাব তার ওই দুই পুত্রকে বললেন যে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই কন্যাকে তালাক দিয়ে দাও, তারা বাবার কথা তালাক দিয়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হলেন। এই শানে আয়াত নাযিল হলো, যখন ওই আবুল আহাব তার পুত্রদেরকে আদেশ দিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হলেন, তখন আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত নাযিল করে দিলেন, ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দু হাত, এবং সে ধ্বংস হয়েই গেছে, তার কোনো কাজে আসেনি তার সম্পদ এবং না যা সে উপার্জন করেছে, এবং ধসে যাচ্ছে লেলিহান আগুনে সে, এবং তার স্ত্রী লাকতির বোঝা মাথায় বহনকারিনী, তার গলায় খেজুরের বাকলের রশি। এভাবে করে ধ্বংস হয়েছে আবুল আহাব ও তার স্ত্রী, তার দুই ছেলে, তারাও এভাবে ধ্বংস হয়েছে। যারা কন্যা সন্তানদের অপদস্ত অপমান করে থাকে তারা দুনিয়াতেও শাস্তি পায়, আখিরাতেও শাস্তির জন্য তাদের প্রস্তুত করে রাখা হয়েছে, তারা আখিরাতে গেলেও শাস্তি উপযোগী হয়ে যাবে। সেজন্য আমাদের উচিত হচ্ছে কন্যা সন্তানদেরকে ভালোবাসা, কন্যা সন্তানদেরকে মুহাব্বত করা, তাদেরকে সুশিক্ষা দেয়া। এজন্য আমি পরামর্শ দিব, দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। আসলে আমাদের সমাজ এখন একটা কেমন যেন হয়ে গিয়েছে, ভালো কিছু আমরা শিখতেই চাই না, ভালো একটা পরিবেশ সম্পৃক্ত হতে চাই না। মাদানী চ্যানেল এটাও আমাদের অনেক বড় নিয়ামত যা আমরা দেখছি, এর মাধ্যমে দেখুন না কত সুন্দর কথা বলা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান পেশ করা হচ্ছে। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলে আরজ করে এটাই করব যে আমরা সমাজের দিকে না তাকাই, আমরা দাওয়াত ইসলামী পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই, ইসলামের মৌলিক শিক্ষাগুলো আমরা পেতে থাকব, মাদানী চ্যানেল দেখতে থাকুন, এর মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস শিখতে পারবো, শেখার বদৌলতে আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ইসলামী ভাইয়েরা মাদানী কাফিলায় সফর করুন। আমির আলোচনা দামাত বরকাতুন আলিয়া মাদানী নামাত দিয়েছেন, ইসলামী ভাইদের জন্য 72 মাদানী নামাত, ইসলামী বন্ধুদের জন্য 63 মাদানী নামাত, এর উপর আমল করুন। আল্লাহ চাহে তো আসানি হবে, আল্লাহ চাহে তো নেককার পরহেজগার হব। যার মধ্যে দিনই বুঝ থাকে, ইসলামী শিক্ষা থাকে, তারা কখনো এই কাজগুলো করতে পারে না, কখনো করতে পারে না, কখনো করতে পারে না, এটা মনে রাখবেন। এজন্য আমি সকলকে আরজ করব, আমরা দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের মধ্যে, দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের মধ্যে সর্বদা সম্পৃক্ত থাকি। সম্পৃক্ত থাকলে আল্লাহ চাহে তো আমাদের দুনিয়া এবং আখিরাত উত্তম হবে। কন্যা সন্তানদের ফজিলত বর্ণনা করা হয়েছে, আল্লাহ তালার এই রহমত, আল্লাহ তালার নিয়ামত সম্পর্কে আমরা বুঝতে পারবো, এর কদর বুঝতে পারবো এবং এর শুক্রিয়া জ্ঞাপন করতে পারবো। শুক্রিয়া জ্ঞাপন মানে হচ্ছে তাকে ভরণ পোষণ করা, লালন পালন করা, আল্লাহ তালা যে হুকুম আহকাম দিয়েছেন কন্যা সন্তানের ব্যাপারে সেগুলো বুঝে এর উপর আমল করা, আর এর মাধ্যমে জান্নাত অর্জন করা, জান্নাতকে পাওয়া। কেননা একটি কন্যা সন্তান একটি জান্নাত, দুইটি কন্যা সন্তান দুইটি জান্নাত, তিনটি কন্যা সন্তান তিনটি জান্নাত। এভাবে আবার আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, এর অধিক যার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা অধিক দেনেওয়ালা। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তালা আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। ইসলামী বন্ধুরাও নিজের যে অস্তিত্ব কি রয়েছে ইসলামের মধ্যে তা বোঝার তৌফিক দান করুক, নিজেকে বিজ্ঞাপনে পণ্য না বানিয়ে পর্দার মধ্যে আবৃত করে রাখুন, ইসলামী শরী পর্দা করুন। আল্লাহ চাহে তো দুনিয়া আখেরাত উত্তম হবে, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আজকের আল্লাহ তালা নিয়ামত অনুষ্ঠানে কন্যা সন্তানের ফজিলত সম্পর্কে আমরা জানলাম, অন্য আরেকটি অনুষ্ঠানে অন্য কোনো ফজিলত সম্পর্কে আমরা জানবো। ততক্ষণ সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নিয়ামত নিয়ে, ততক্ষণ সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
تكذبان